দিস ইজ কলকাতা টিভিজ পডকাস্ট নিউজ। আপনারা শুনছেন পটকা।
জন্মদিনে লোকে যেমন সুপ্রসন্ন মেজাজে ফোনে বার্থডে গ্রিটিংস গ্রহণ করে তেমন নয়। চরিত্র বিরোধীভাবে সেদিন খুব নিস্তেজ আর গম্ভীর লেগেছিল জগমোহন ডালমিয়ার গলা। আপনাকে এত চুপচাপ শোনাচ্ছে কেন জিজ্ঞেস করায় বলছিলেন, টিভি দেখছিলাম এতক্ষণ, ছেলেটা এভাবে চলে গেল। 30 মে 2013। কি আর বলবো, বলা যেত হ্যাঁ মিস্টার ডালমিয়া আপনি টিভিতে যে লাইভ কভারেজ দেখে মন খারাপ করছিলেন, আমি সেই সদ্য মৃতের বাড়ি থেকে এখনই বেরিয়ে আপনাকে ফোন করছি। কেন জানি না সেটা বলতে আর ইচ্ছে করেনি, শুধু বলি 10 বছর হয়ে গেল দেখতে দেখতে, সিস্টেমে হুবহু সেভ হয়ে গেছে সেদিনের পোড়া সকালটা। ঘুম ভেঙেছিল প্রযোজক পিয়া সেনগুপ্তের ফোনে। এখনো মনে করতে পারি পিয়ার উত্তেজিত এবং অবিশ্বাসী গলা। আপনি জানেন কিনা জানি না, ঋতুপর্ণ মারা গেছে। ঋতুপর্ণ, ঋতুর বাড়ি এতবার গেছি, একতলা দোতলার ঘরে ঘন্টার পর ঘন্টা আড্ডা হয়েছে। দোতলার সেই বেডরুমে কিন্তু কখনো যায়নি যেখানে ওকে সেদিন শোয়ানো ছিল। মৃত্যু তো কতই দেখা, কিন্তু মৃতের এত প্রশান্তির সঙ্গে শুয়ে থাকা, যেন এখনই ঘুম থেকে উঠবে, সেই মেজাজটা কখনো দেখিনি, সেই প্রথম। আজও কেমন বিস্ময়কর লাগে যে এত নিয়মের মধ্যে থেকে, এত ওষুধপত্র খেয়ে কি করে এই জিনিস ঘটে গেছিল। নাকি ইন্ডাস্ট্রির জনপ্রিয় গুঞ্জন যা বলে সেটাই ঠিক, যে 3টে সার্জারি করিয়ে পুরুষ থেকে নারী হতে গিয়ে ঋতু জীবনটাকে খুশিয়ে ফেলল। কত পারফর্মার তো প্লাস্টিক সার্জারি করান, নাক বুক ঠোঁট গাল ঠিক করেন, কেন ঋতুরই পোস্ট সার্জারি জীবন এমন সংক্ষিপ্ত হয়ে গেল? নাকি ভুল করে বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল সেদিন, মারাত্মক ডিপ্রেশন হয়েছিল সেই রাতে, যা মাঝে মধ্যে ওর হচ্ছিল? উপযুক্ত ময়নাতদন্ত কি হয়েছিল? নাকি এমন দ্রুততার সঙ্গে সবকিছু ঘটে যায় যে চিকিৎসকের বা চিকিৎসকদের স্বাভাবিক অনুভূতিগুলো কাজ করেনি? নাকি সন্দেহের কিছু ছিলই না? আমি নন মেডিকেল পার্সন হিসেবে একটু বেশি ভাবছি, হয়েই থাকে, কেউ জানে না, আর কেউ হয়তো জানবেও না যে কোনটা সত্যি। ঋতুর চলে যাওয়া আসলে মহুয়া রায়চৌধুরীর অপঘাত মৃত্যুর মতো চিরকালের অসমাপ্ত হেয়ালি হয়ে থেকে গেল, আর ওকে আরোই অমর করে দিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। কেন আজ পর্যন্ত ঋতুর জীবন নিয়ে সিনেমা তৈরি হয়নি? তার চেয়েও আশ্চর্যের, এখনো যে কেউ ঋতুকে নিয়ে কোনো ওটিটি স্ক্রিপ্ট তৈরি করল না। এত প্রতিভায় দীপ্যমান, এত স্ববিরোধী, এত সময় সময় ছোট মনের, এত সময় সময় আবার উদাত্ত মেজাজের, এমন ককটেল আমি অন্তত নিজের ক্ষুদ্র পেশাদার অভিজ্ঞতায় কখনো দেখিনি। ওর শরীর, হরমোন, মানসিক মেজাজ কোনো একটা সময় কি মাঝে মাঝে বিগড়ে যেত? নইলে হঠাৎ হঠাৎ ওর মনোভাব এত 360 ডিগ্রি বদলে যেত কেন? ব্যক্তিগতভাবে আমার পরিচয় ছিল, এবং ও চলে যাওয়ার 10 বছর বাদেও সেই পরিচয় অটুট থেকেছে 4 জন ঋতুপর্ণ ঘোষের সঙ্গে। একজন যে বিখ্যাত ফিল্ম পরিচালক, একজন রোদ্দুরে ঝলমল করা সেলিব্রিটি যে দ্রুত ফিল্মের সীমানা ছাড়িয়ে হয়ে উঠেছিল বাংলা সাংস্কৃতিক জগতের মহানক্ষত্র, একজন যে সম্পাদক এবং পরিস্থিতির নাটকীয় সব মোচড়ে ঘাত প্রতিঘাতে একাধিকবারের প্রবল প্রতিদ্বন্দ্বী, আর আরেকজন ভালোবাসার মানুষ, সহপাঠী এবং ব্যক্তিগত জীবনের নিভৃতে ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু এই বৃত্তগুলো এত কাছাকাছি ছিল যে একটা সম্পর্ক বেড়া ডিঙিয়ে আরেকটায় ঢুকে প্রায়শই বন্ধুত্বের সবুজ ঘাস খেয়ে ফেলে দিত। বহুদিন চলত তেমন নির্দয় ঘাসহীন বালি আর কংক্রিটের চাপড়ার রাজত্ব, তারপর যেমন আচমকা ঘাসহীন হয়ে গিয়েছিল বন্ধুত্বের দালান, সেটা আবার ঘাসে ভরে যেত। মনে হতো কি অপূর্ব দেখাচ্ছে। বাইরের সিনে পৃথিবী আমাদের চাপা যুদ্ধ আর টেনশনের খবরই বেশি জানত, দেখত সকালের ফোন কলগুলো বা এর ওর বাড়িতে আসা যাওয়া নয়। তাই ঋতুর শোক সভায় বক্তা হিসেবে একমাত্র নির্বাচিত সাংবাদিক হিসেবে আমাকে না বাছার যথেষ্ট কারণ ছিল। কেউ যে জানতও না যে এই দুই সহপাঠীর নিজস্ব একটা অমলিন পুচকে আকাশ রয়েছে, আর বাইরে যত অনিবার্য বিস্ফোরণই ঘটুক না কেন সেই আকাশটাকে তারা কখনো বিপন্ন হতে দেয়নি। সবে তখন কলকাতা থেকে পেজার পৃথিবী মোবাইল ফোন সভ্যতায় স্থানান্তরিত হয়েছে। ঋতুর বাড়িতে একদিন যাচ্ছি, গিয়ে ট্যাক্সিতে ফেলে আসি আমার জীবনের প্রথম মোবাইল। কম বয়সীরা বুঝবেই না যে আজকের ওলা উবের জমানা নয়, মূল্যবান কিছু পাবলিক ট্রান্সপোর্টে ফেলে গেলে সেটা উদ্ধারের চান্স ছিল 1%। খুব আপসেট হয়ে সেদিন ওর বাড়িতে ঢুকেছি, জীবনের প্রথম মোবাইল হারানো বলে কথা। আর জীবনে কখনো ভুলব না যে ঋতু দ্রুত একটা হ্যান্ডসেট বার করে দিয়ে আমায় বলল, আমার স্পেয়ার আছে, তুই যতদিন না নতুন কিনছিস আমারটা ইউজ কর, আর একটা কথা মনে রাখবি যে আমার কিন্তু কোনো তাড়া নেই। চোখের বালির ব্যস্ততম শুটিং শেডিউলের মধ্যে যেভাবে ও বিখ্যাত নায়িকাকে আমার সম্পর্কে অগাধ ফিট সার্টিফিকেট দিয়ে সেই যুগে ঐশ্বর্য রায়ের 1 ঘন্টার এক্সক্লুসিভ ইন্টারভিউ করিয়ে দিয়েছিল, যেভাবে শর্মিলা ঠাকুরের সামনে স্পেশাল ইন্ট্রোডাকশন দিয়ে বসিয়ে দিয়েছিল, সেটা কিন্তু নিছক পেশাদার সম্পর্কে হয় না। 19 এপ্রিল বেরোনোর কিছুদিন বাদে আমার বন্ধুপত্নী ফোন করল। তখন সে স্কুলের সিনিয়র টিচার ছিল, এখন প্রিন্সিপাল। বলল স্কুলের অ্যানুয়াল ফাংশনে যদি একটু ঋতুপর্ণকে প্রধান অতিথি হিসেবে আনা যায়। প্রথম জাতীয় পুরস্কার ও ততদিনে পেয়ে গিয়েছে, কিন্তু তখনও ব্র্যান্ড ঋতুপর্ণ নয়, আদৌ বহুচর্চিত নয় ওর স্টাইল স্টেটমেন্ট। তো ইভেন্টের পর শুনলাম যে ঋতু নাকি একটা দারুণ পাঞ্জাবি পরে গিয়েছিল। ধন্যবাদ সহ ফোন করার পর পাঞ্জাবি প্রসঙ্গে বলল যে এটা রিনাদির অ্যাডভাইস, উনি বলেছেন যে প্রথম দিন থেকে নিজের ড্রেসটা ঠিকঠাক রাখবি, একবার যদি নামিয়ে ফেলিস তখন কিন্তু খ্যাতি এলেও আর ওই জায়গাটা মেরামত হবে না। খুব মজা লেগেছিল আর খুব ইনোসেন্ট লেগেছিল শুনে, যেটা পরবর্তীকালে জনপ্রিয়তার স্রোতে ভেসে হারিয়ে ফেলেছিল ঋতুপর্ণ। তিক্ত ঘটনাগুলো আর লিখছি না, কিন্তু এক এক সময়ে খুব অবাক লেগেছিল যে এই নেটওয়ার্ক আছে এক্ষুনি দেখছি আবার দুম করে উড়ে গেল, কেন এরকম হচ্ছে ঋতুপর্ণকে নিয়ে। শনিবারের পত্রিকার সম্পাদনায় একটা ব্যাপার নিয়ে আমার তখন খুঁতখুঁতুনি হচ্ছে, অন্য ফিচারগুলোর গতি বাড়ানো গেছে, বহিরঙ্গকে প্রাণবন্ত করা গেছে, কিন্তু ফিল্ম রিভিউয়ের লেআউট যেমন সনাতনী ছিল তেমনই সনাতনী রয়েছে। লম্বা লম্বা লেখাগুলো বছরের পর বছর যাচ্ছে, একটা ফিল্ম সমালোচনার স্ট্রিপ যোগ করেছি, কিন্তু স্ট্রিপ যোগ করেও চোখের আরাম হচ্ছে না। ঋতু সাজেস্ট করল একটা ইন্ট্রো করে দে হেডিংয়ের তলায়, দেখবি রিলিফ হবে। আমি তাও নিশ্চিত হতে পারছি না, সেই পথের পাঁচালীর সময় থেকে দেশপত্রিকা এবং অন্যত্র ফিল্ম সমালোচনা ব্যাপারটা হল বাঙালির অভিজাত এক বৈঠকখানা। সেখানে নিছক চোখে রিলিফ করতে গিয়ে ইন্ট্রো অনুপ্রবেশ, বেখাপ্পা লাগবে না? ঋতু হালকা বকল, এই শোন গৌতম, তুই এমন করছিস যেন শালগ্রাম শিলা নাড়াচ্ছিস। সেই বকুনি এমন সাহস জুগিয়েছিল যে চালু হয়ে গেল ইন্ট্রো। এবং আজকের দিনে বেশিরভাগ বাংলা কাগজে দেখবেন ফিল্ম সমালোচনার আগে সংক্ষিপ্ত মুখবন্ধ ব্যবহার করে, কেউ জানেই না তার নেপথ্যের রূপকার কি। আসলে অনেক সময় কাছে থেকেও অনেক কিছু বোঝা যায় না যতক্ষণ না সেই বিশেষ মুহূর্ত হাজির হচ্ছে। ওই এক লহময় বুঝেছিলাম ঋতু নিমেষে কত ব্যতিক্রমী হতে পারে, ফর্ম ভাঙামাঙির ঝুঁকি কেমন অবলীলায় নিতে পারে। রোববার পত্রিকাটা কি দুর্দান্তই না তৈরি করেছিল যে ব্যতিক্রমী মশাল আজও বয়ে নিয়ে যাচ্ছে অনিন্দ্যের নেতৃত্বে ওর সাবেকি টিম। একটা সময় মনে করা হতো ঋতু হল একালের সত্যজিৎ, আমরা সবাই সেভাবে ভেবেছি, যে তালিকায় সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু কখনো পড়েননি। ওর ধারাবাহিক অনুলেখন করতে গিয়ে ঋতু নিয়ে প্রশংসাসূচক আলোচনায় যতবার ওকে টানতে গেছি সৌমিত্র তীব্র অনীহা দেখিয়েছেন। যদি খুব ভুলে না যাই, তার প্রথম দশ জনের মেরিট লিস্ট ছিল মোটামুটি এরকম: সত্যজিৎ রায় 1-3, এরপর তপন সিংহ, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, অজয় কর, অপর্ণা সেন, তরুণ মজুমদার, গৌতম ঘোষ। তালিকার ক্রমপর্যায় খুচখাচ নড়ে যেতে পারে, কিন্তু ক্রমপর্যায়ের নামগুলো এই। শিবপ্রসাদ নন্দিতা জুড়ির প্রশংসা করতে দেখেছি, ওরা হলে লোক টানতে পারে। ময়ূরাক্ষীর শুটিং চলাকালীন অতনু ঘোষের কথা বলতেন, অসুখের ঋতুকে কিন্তু খুব একটা আলোচনায় আনতে দেখিনি। একই সঙ্গে নিজের চোখে দেখা যে সাহারাকর্তা সুব্রত রায়ের ছেলের বিয়েতে গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি যেখানে আমন্ত্রিত এবং লখনৌতে হাজির, সেখানে ঋতুকে দেখা মাত্র অমিতাভ বচ্চন হুড়মুড়িয়ে এলেন, সানি দেওয়াল আর ডিম্পল হাত নেড়ে ডাকলেন। সোহাগ সেন একবার বলেছিলেন যে বাংলা ছবির হলের বাইরের গাড়ির যে ভিড়টা, সেটা ঋতুই আবার ফিরিয়ে এনেছিল। একদম ঠিক কথা যে 90 দশকের মাঝামাঝি যখন শহরবাসী বাঙালি মধ্যবিত্ত ফিল্ম থেকে সম্পূর্ণ মনোযোগ সরিয়ে সিরিয়ালে তাদের সংস্কৃতির নতুন ব্যালকনির ইন্টিরিয়ার করছিল, সেই সময় সেই সিনে দর্শকদের ঝাঁকটাকে পুরনো পৃথিবীতে ফেরত এনেছিল ঋতুপর্ণ। কিন্তু ওর আসল মাস্তানি ছিল মুম্বাইয়ের সেরাদের কলকাতায় নিজের টার্মসে টেনে আনা, একবার নয় বারবার। সে তিনি অমিতাভ বচ্চন হন কি বিপাশা বসু, অজয় দেবগন হন কি ঐশ্বর্য রায়, তুমি যেই হও কলকাতায় আমার ডেরায় বসে আমার টিমের সঙ্গে কাজ করতে হবে। কেন করতেন মুম্বাই স্টাররা? খুব সহজ উত্তর, মহেন্দ্র সিং ধোনি মানে যেমন অবচেতনে ট্রফির লাইন, তেমনি চুম্বকের টান লুকিয়েছিল মুম্বাইকারদের একটা অদ্ভুত বিশ্বাসে, অন্ধ বিশ্বাসে যে ঋতু মানেই ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমরা কোটি কোটি টাকা হয়তো স্টার হয়ে পাচ্ছি, কিন্তু ঋতুর ছবি মানে নতুন জাতে উঠে যাব, মাস থেকে ক্লাসে আমাদের উত্তরণ হবে। কেরিয়ারের শেষ দিকটা ওর এই শীর্ষ অবস্থান সম্পর্কে কেমন যেন নড়বড়ে কম্পিত হয়ে গেছিল ঋতুপর্ণ। সৃজিৎ কৌশিকদের ক্রমাগত সাফল্য আর নতুন ধারার কাজ উল্টে ওকে প্রাণিত করা উচিত ছিল যে এতদিন পর মাঠে কিছু প্রতিদ্বন্দ্বী দেখছি, এদের সঙ্গে লড়াইয়ের ঘর্ষণে নিজের কাজকে আরো উপরের দিকে নিয়ে যাব আর ওদের দেখাবো যে প্রকৃত বাবা কে। সেটা কিন্তু একেবারেই ঘটেনি, বরঞ্চ ঋতু যেন নিজের জীবন, কাজ এবং ক্রাফটসম্যানশিপ নিয়ে অদ্ভুত দুশ্চিন্তায় পড়ে গেল, যা সেই সময় ওর কাজকর্ম বা মন্তব্যগুলো এমন দিকে টেনে নিয়ে গেল যে কলেজ জীবন থেকে চেনা সেই শিল্পীকে একেবারেই মেলাতে পারি না। সেই বন্ধু যার কাছে জীবন ছিল দিগন্ত প্রসারিত ক্যানভাস, সে হঠাৎ এমন হাবভাব করতে শুরু করল যে ওর কাছে জীবন হচ্ছে স্টক এক্সচেঞ্জ বা হাওড় স্টেশনের নৈমিত্তিক গোতাগুতি। আজ মনে হয়, 10 বছর পরে মনে হয়, পুরুষের শরীরে আটকে থাকা মহিলার যুগ্ম রাজপাট এবং চারপাশ থেকে সমাজের ক্রমাগত টিকা টিপ্পনি বোধহয় ওকে দিশেহারা আর সময় সময় বিভ্রান্ত করে ফেলেছিল। মুখে বলতো কেয়ার করি না, কিছু এসে যায় না, কিন্তু এত সেন্সিটিভ মন যার, সে ক্রমান্বয়ে আঁচড়ে আক্রান্ত হবে না, রক্ত বেরোবে না তার, হয় নাকি? নিজের শরীর নিয়ে যার তুমুল উৎপাত, সে ছাড়া এতগুলো সার্জারি এত কম সময়ে কেউ করে নাকি? আর 10 বছর আগের পৃথিবীও তো অন্যরকম ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড বাদ দিচ্ছি, আজ সমকামীদের সম্পর্কে সচেতনতা তৃতীয় বিশ্বেও যথেষ্ট। এলজিবিটিকিউ আন্দোলন অন্য মাত্রায় পৌঁছেছে। ঋতুকে তখনকার সমাজ নাগাড়ে যে বাঁকা চোখে দেখেছে, সেই দৃষ্টি হয়তো আজকালকার দিনে অনেক উন্নত হতো। নিজেকে নিয়ে, নিজের শরীর নিয়ে যাবতীয় কুণ্ঠা, যাবতীয় বিড়ম্বনা হয়তো এই মাত্রার ওর থাকতই না। অবাক লাগে, 19 এপ্রিলের ওপেনিং সিকোয়েন্স ছিল মৃত্যু দৃশ্যে, সবাই অবনমিত দাঁড়িয়ে। ওর নিজের জীবনও তো তাই হল। সবাই যেন আনোয়ার রোডের অনতি দূরে পুকুর ঘেঁষা বাড়িটার সামনে অগুন্তি দর্শক সহ ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিল, যেন এখনই ঋতু ডাকবে, স্টার্ট সাউন্ড, ক্যামেরা অ্যাকশন। 10 বছরের মৃত্যু দিবসে বারবার মনে হচ্ছে, এটাই কি তাহলে ওর নিয়তি ছিল, যে ঝড়ের মতো আসবে, প্রথম ছবি থেকেই সাড়া ফেলে দেবে, আবার ধূমকেতুর মতো মিলিয়ে যাবে? ঋতু কি নিজে কি হেডিং করত ঋতু রবিবারে, আমার জানার কৌতূহল হয়। এক পরিচালকের নিহত ক্যানভাস এই হেডিং করত, নাকি আনন্দের বিখ্যাত সংলাপে সান্ত্বনা খুঁজত, বাবুমশাই জিন্দগি বড়ি হোনি চাইয়ে লম্বি নেই। জানি না, ঋতু বোধহয় এক চিলতে হেসে বলত, এত চর্চা যাস না তো গৌতম, আমাকে তুই নিজের মতো কুয়াশায় থাকতে দে না।
শুনুন পটকা রাত দিন সাত দিন।